হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন অভিষেক টিটো চৌধুরীর কাহিনী কুলিশ মারি। লোককথার সহজে মৃত্যু হয় না, সে জেগে থাকে মানুষের মুখে মুখে। গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গেলেও সে টিকে থাকে, একটা গাছ, একটা দেওয়াল কিংবা একটা পুরো বাড়ি হয়ে সে অপেক্ষা করে। কিসের সেটা জানতে হলে শুনে নিন আমাদের আজকের গল্প, অভিষেক টিটো চৌধুরীর কাহিনী কুলিশ মারি।
বিভূতি নারায়ণ ঘোষাল যে খুব অত্যাচারী একজন জমিদার ছিলেন তা কিন্তু একেবারেই নয়, আবার তাই বলে তাকে একজন প্রজাবৎসল ভূস্বামীও বলা চলে না। আসলে জমিদারি আয় ব্যয় সংক্রান্ত স্থূল হিসেব নিকেশ প্রভৃতি বিষয়কে চিরকালই আন্তরিকভাবে ঘৃণা করে এসেছেন বিভূতি। সুরা সঙ্গীত আর সুন্দরী নারী ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে চর্চা করার বিন্দুমাত্র আগ্রহ বা উৎসাহ একেবারেই ছিল না বিভূতির। পূর্বপুরুষের বিচক্ষণতায় অর্জিত মহাল রক্ষার দায় তাই পুরোপুরি বর্তে ছিল বিভূতি নারায়ণের ঠাকুরদার আমলের নায়েব দুর্গাচরণের ওপর। এই দুর্গাচরণ মানুষটা আবার নিতান্তই সৎ নির্লোভ ধর্মভীরু। ঠাকুর ঘরে অধিষ্ঠিত নারায়ণ শিলার পরে এই ঘোষাল পরিবারই ছিল তার একমাত্র ভক্তি শ্রদ্ধার স্থল। বিভূতি নারায়ণের পিতামহ রুদ্র নারায়ণকে তো সাক্ষাৎ ঈশ্বর জ্ঞানেই পুজো করতেন তিনি, কাজেই জমিদারি রক্ষার দায় সম্পূর্ণভাবে দুর্গাচরণের ওপর ছেড়ে দিয়ে বারমহলে ইয়ার দোস্তের সঙ্গে নিয়ে মেহফিল বসিয়ে তোফা দিন কাটাচ্ছিলেন বিভূতি। হয়তো এভাবেই আয়েসে মজলিসে বাকি দিনগুলো কেটে যেত বিভূতি নারায়ণের, কিন্তু বাদ সাধল বিন্দু। চড়ুইপোতা গ্রামের ঘোষ পাড়ার কানু ঘোষের কাঁচা বয়সের বিধবা মেয়ে বিন্দুবাসিনী প্রতিবারের মতোই জন্মাষ্টমী পুজো উপলক্ষে ঘোষাল বাড়িতে পাত পেড়ে নিমন্ত্রণ খেতে এসেছিল আশেপাশের পাঁচ গায়ের মানুষ। বিন্দুবাসিনীও এসেছিল তার পরিবারের সঙ্গে প্রসাদ নিতে। তখনই বিভূতির নজর পড়েছিল লকলকে নধর লাউ ডগার মতো বিন্দুর শরীর খানার ওপর। নাটমন্দির লাগোয়া দালানে ঝোলানো হ্যাজাকের আলো পিছলে পড়েছিল বিন্দুর বাদাম রঙা ত্বক বেয়ে। শুক্লা চতুর্দশী চাঁদের ন্যায় বিন্দুর থই থই যৌবনের টান জোয়ার ডেকে এনেছিল বিভূতির রক্তে। বিভূতির জহুরি চোখের দৃষ্টি সেদিন মাথা খুঁড়ে মরছিল বিন্দুর পানপাতা মুখে সযত্নে বসানো কাজল কালো ডাগর চোখ দুখানায়। ঈষৎ চাপা নাকের নিচে পুরুষ্টু পদ্মকলির ন্যায় ঠোঁট জোড়ায় বিভূতির উস্কে ওঠা শরীরের আঁচ দাবানলের হাজার ফনায় জড়িয়ে নিতে চেয়েছিল বিন্দুকে। সিদ্ধান্ত নিতে দেরি হয়নি, এমন রমণী রত্নকে কোনো মতেই হেলায় হারানো চলে না। পথের ধুলো থেকে তুলে ঝেড়ে বেছে বিভূতি একে সাজিয়ে রাখবেন নিজের যশোরের বাগান বাড়ির অন্দরে। এর আগেও প্রজাদের ঘরের একাধিক বউ মেয়েকে কৃপা করেছেন বিভূতি, খাজনা থেকে নিষ্কৃতি, ধার কর্জ মাফ, তা না হলে টুকটাক গয়নাগাটির টোপ ফেলা। এমতো বিবিধ প্রকার দয়া প্রদর্শনের মাধ্যমে বিভূতি তাদের নিয়ে গিয়ে তুলেছেন নিজের কলকাতা বা যশোরের বাগান বাড়িতে। একসময় শখ মিটলে পরে জমিদারবাবুর সেই প্রসাদ বিলিবন্টন হয়ে গেছে ওর ইয়ার দোস্তের মধ্যে। তারও পরে সেই সব অভাগীদের জায়গা হয়েছে বউবাজার বা সোনাগাছির মতো বিভিন্ন বেশ্যাপল্লীতে। এবারেও এমনটা হতেই পারত, কিন্তু হল না। রুখে দাঁড়ালো কানু ঘোষ, ফুঁসে উঠল বিন্দুবাসী। বিভূতির কোন রকম কোন প্রচেষ্টাই আর ফলপ্রসূ হল না, যদিও এত সহজে হাল ছাড়বার পাত্র বিভূতি নারায়ণ নন। ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন তার জমিদারি রক্তের ঢেউ জাগানো, ত্রিশোর্ধ শরীরে নেশা ধরানো ওই বিন্দুর দখল পেতে তিনি তখন মরিয়া। সে ছিল এক বর্ষণ মুখর সন্ধে। সকাল থেকেই জমাট মেঘের আড়ালে চলছে চরাচর ভাসিয়ে নেওয়ার ষড়যন্ত্র। আকাশ গলা অন্ধকারে মুখ ঢেকেছে জীবনের ন্যূনতম লক্ষণটুকু। গায়ে কুকুর শিয়ালেরাও বাইরে বেরোয়নি সেদিন, শব্দ বলতে শুধু অবিচ্ছিন্ন বৃষ্টিপাতের আওয়াজ, সঙ্গে সহস্র ফনা তুলে ছুটে আসা মার মুখে বিদ্যুতের গর্জন, আর গায়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা ঝোড়ো বাতাসের গর্জন। এই দিনগুলোতেই যেন ধারালো দাঁত নখের আঁচড়ে মনুষ্যত্বের সর্বশেষ পর্দাটুকু ছিঁড়ে ফেলে লাফিয়ে পড়তে চায় প্রবৃত্তির ক্লেদাক্ত আধার। লোমশ হাত বাড়িয়ে টুঁটি চেপে ধরতে চায় মানবিকতার সেই পাশবিক প্রবৃত্তির আস্ফালনে সেদিন নিজের লেঠেল সর্দার হরিয়াকে তলব করলেন বিভূতি। হুকুম দিলেন বিন্দু বাসিনীকে বার মহলে তুলে আনতে। সেই খবর কানে যেতে ধর্মপ্রাণ দুর্গাচরণ নিজেই দুর্যোগ উপেক্ষা করে তড়িঘড়ি পৌঁছে গিয়েছিলেন কানু ঘোষের কাছে, জানিয়েছিলেন বিভূতির উদ্দেশ্য। দীর্ঘশ্বাসে ভেঙে পড়ে ব্যক্ত করেছিলেন নিজের অসহায়তার কথাও। তাই ভেতরে ভেতরে প্রস্তুত ছিল বিন্দুবাসিনী। জলে ডোবা উঠোনে হরিয়া আর তার সাগরেদদের পায়ের আওয়াজ পেয়েই খিড়কির দরজা খুলে ছুটে পালিয়েছিল কালী মাখা ধান ক্ষেতের ওপর দিয়ে। দরজা ভেঙে ঘরে ঢুকতেই যা বোঝা হয়ে গিয়েছিল হরিয়ার। লাঠির এক ঘায়ে প্রৌঢ় কানু ঘোষের মাথা ফাটিয়ে তার পরিবারের চুলের মুঠি ধরে মেঝেতে আছড়ে ফেলে নিজেদের প্রাথমিক আক্রোশ মেটাল হরিয়া। তারপরেই ছুট দিল বিন্দুবাসিনীকে ধরতে। একদিকে এক অসহায় নারী, অন্যদিকে হরিয়ার মতন পুরুষ সিংহ, এহেন অসম প্রতিদ্বন্দ্বিতার ফলাফল সহজেই অনুমেয়। তবুও কখনো কখনো সব হিসাব মেলে না, মাঝে মধ্যেই পাল্টে যায় পাশার দান। সেই রাতে হরিয়ার হাতে ধরা পড়ার আগেই আকাশ থেকে নেমে আসা বিদ্যুতের প্রচণ্ড ছোবলে জ্বালা জুড়িয়েছিল সেই হতভাগিনীর। খবর পেয়ে জ্বলে পুড়ে মরেছিলেন বিভূতি নারায়ণ, প্রথমে অতৃপ্ত কামনার আগুনে আর পরে অনুশোচনার। কিন্তু জমিদারি রক্ত আর কতদিনই বা একজন অকিঞ্চিতকর প্রজার অপমৃত্যুর স্মৃতির পানা বহন করে চলবে। দুদিন পরেই উত্তেজনার নতুন রোমাঞ্চ জোয়ার এনেছিল নীল রক্তে। আবার টাটকা আমোদে ভেসে গিয়েছিলেন বিভূতি। তবে চড়ুই পোতা আর তার আশেপাশের গ্রামে সেদিনের পর থেকে যেই আতঙ্কের ফিসফাস শুরু হয়েছিল তা কিন্তু এত সহজে থামল না, বরং দিনে দিনে আরো গভীরে চাড়িয়ে গেল সেই আতঙ্কের শিকড়। আতঙ্কের নাম কুলিশমারি, বজ্রপাতে মৃত মানুষের আত্মা, এক ভয়ঙ্কর অস্তিত্ব, এক অতি ভয়ঙ্কর অপশক্তি। কোথাও কুলিশমারির জন্ম হলেই নাকি সেই এলাকা জুড়ে যখন তখন যেখানে সেখানে দেখতে পাওয়া যায় ঝলসানো গরু ছাগল এমনকি মানুষের লাশ। বাসস্থান হিসেবে বাজ পড়া গাছই নাকি বিশেষ পছন্দ কুলিশমারির, আর সেই গাছ কাটলেই নাকি সর্বনাশ। বজ্রপাতের মতোই আছড়ে পড়তে থাকে একের পর এক সর্বনাশ, এমনকি বিনা বজ্রপাতেই ভস্মীভূত হয়ে যেতে পারে গাঁয়ের পর গাঁ। এসব নিতান্তই অশিক্ষিত গরিব গুর্ব প্রজাদের অন্ধ কুসংস্কার। বিভূতি কলকাতার কলেজে পড়তে গেছিলেন, যদিও ফিরেও এসেছিলেন খুব তাড়াতাড়ি, কিন্তু শহরের জল হাওয়া তো গায়ে লেগেছিল। কাজেই এইসব অবান্তর অবাস্তব কথা নিয়ে মাথা ঘামাতে তার ভাই বইয়ে গেছে। তিনি দিন কাটাচ্ছিলেন তার নিজের ছন্দে, যতদিন না সর্বনাশ এসে থাবা গাড়ল বিভূতির দোরগোড়ায়। অবশ্য এর আগেই গ্রামের সীমানায় ডেরা বেঁধে থাকা লোধা শবরের দল জঙ্গলে কাঠ পাতা কুড়িয়ে আনতে গিয়ে দেখতে পেয়েছিল একটা শেয়াল আর দুটো বেজির পোড়া দেহ। ধলাই দিঘির পাড়ে কচি ঘাস খেতে আসে গায়ের গরু ছাগলের দল। সেখানেই এক বিকেলে পরিষ্কার আকাশের নিচে সবুজ ঘাসের উপর পড়ে থাকতে দেখা যায় পরাণ ঘোষের বাছুরটার ঝলসানো দেহ। ইঙ্গিত পরিষ্কার, বিন্দুবাসিনী ফিরে এসেছে, ফিরে এসেছে কুলিশমারি হয়ে। বারমহলে বেশিরভাগ সময় কাটালেও কোনো কোনো রাত বিভূতি অন্দরমহলে কাটিয়ে কৃপা করে যান তার ধর্মপত্নীকে। এমনই এক সন্ধেবেলা বিভূতির শরীরখানা বিশেষ জুত নেই, অসময়ের বর্ষণে কিঞ্চিত গা ম্যাজ ম্যাজ। বিছানায় আধশোয়া হয়ে আয়েশ করে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে উষ্ণ পানীয়ের আমেজ নিচ্ছেন। রাত গড়াচ্ছে, বৃষ্টি আর নেশা দুটোই বেশ জমে উঠেছে। হঠাৎ করেই এক প্রবল আঘাতে কেঁপে উঠল চারপাশের পৃথিবী। চোখ ধাঁধানো আলো আর কান ফাটানো আওয়াজের আক্রমণে যেন ধসে পড়ল মাটির গভীরে। বন্ধ জানলার খড়খড়ি বাইরে তাণ্ডব নৃত্য শুরু করল লালচে কমলা আগুনের শিখা। খানিক ধাতস্থ হয়েই বিভূতি ছুটে গেলেন জানলার কাছে। জানলা খুলতেই শরীরের উপর তীরের মতো ঝাঁপিয়ে পড়ল ধারালো বৃষ্টির ফলা। কিন্তু তবুও বিভূতি নড়তে পারলেন না। বৃষ্টি ছাটে সর্বাঙ্গ ভেজার পরেও বিভূতি জানলার সামনে থেকে সরতে পারলেন না, বরং নির্নিমেষ চোখে স্থানুর মতো দাঁড়িয়ে তাকিয়ে রইলেন অস্বচ্ছ পর্দার আড়ালে। পেছনের বাগানে মাথা উঁচু করে দাউ দাউ জ্বলতে থাকা ডুমুর গাছটির দিকে। কুলিশমারি নিজের বাসা খুঁজে পেয়েছে। ওই দৃশ্য দেখার পর পাগলের মতন সারা বাড়ি দৌড়ে বেরিয়েছিলেন বিভূতি নারায়ণ। না, পাগলের মতো নয়, সেদিনের পর বদ্ধ উন্মাদী হয়ে গিয়েছিলেন তিনি। ঘোষাল বাড়ির তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু এই ঘটনার কথা চেপে রাখা যায়নি। সপ্তাহ দুয়েকের মধ্যেই পাঁচ গ্রামের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল বিভূতি নারায়ণের মাথা খারাপ হওয়ার খবর। শুনেই ধক করে জ্বলে উঠেছিল কানু ঘোষের কোটরে বসা চোখ জোড়া। এক বুক চোখের জলের আড়ালে তৃপ্তির নিঃশ্বাস লুকিয়েছিল বিন্দুর মা। আরো একবার দীর্ঘশ্বাস ফেলে নারায়ণ শিলার সামনে মাথা নত করেছিলেন দুর্গাচরণ। বিভূতি নারায়ণের পরিবার অবশ্যই চেয়েছিল ওই পোড়া ডুমুর গাছ কেটে ফেলার। অনেক চেষ্টায় তাদের নিরস্ত করেছেন দুর্গাচরণ। একবার বাস্তুহারা হলে নাকি কুলিশমারি দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবে চড়ুই পোতা গ্রাম জুড়ে, মহলের বাকি গ্রামগুলোতেও ছড়িয়ে পড়বে আতঙ্ক। আর এই আতঙ্কের ফলে প্রজা বিদ্রোহ ঘটে যাওয়া কিছুমাত্র অসম্ভব নয়। সুতরাং ওই পোড়া গাছ বা কুলিশমারির বাসা যাই বলা হোক না কেন, রয়ে গেল যথাস্থানেই। আর উত্তরোত্তর বাড়তে লাগল বিভূতি নারায়ণের পাগলামো। প্রথম প্রথম আধার নামলেই জানলা দরজা সব বন্ধ করে দেওয়ার জন্য চেঁচিয়ে বাড়ি মাথায় তুলতেন বিভূতি। সূর্য ডুবলেই ওই পোড়া গাছের ডাল থেকে একজোড়া জ্বলন্ত চোখ নাকি খুঁজে বেড়াত বিভূতিকে। তারপর বাড়িতে এতটুকু অন্ধকার বা ঘন ছায়া দেখলে আতঙ্কে হাঁসফাঁস করতেন বিভূতি। ওই জ্বলন্ত চোখ দুখানা নাকি ঘাপটি মেরে রয়েছে বাড়ির প্রতিটি অন্ধকার কোনায়, সুযোগ খুঁজে চলেছে বিভূতিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার। যদিও এই ঘটনা কিন্তু অবাক করার মতো। গায়ের পথে ঘাটে বনে বাদাড়ে পোড়া ঝলসানো জীবজন্তুর দেখা মেলা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু জমিদার মশাইয়ের শরীর তো এখনো অক্ষত। যদিও বিভূতি তার সেই জমিদার সুলভ চেহারা হারিয়েছে, শরীর থেকে উধাও হয়েছিল জৌলুস আর আভিজাত্য, চেহারা দেখে আগের সেই শৌখিন জমিদার বাবুকে চেনার কোনো উপায় আর নেই। তবুও প্রাণটুকু তো রয়ে গেছে, রয়ে গেছে হাতে পায়ের সাড়। তবে কি কুলিশমারি আরো কঠিন, আরো নৃশংস কোনো শাস্তি তুলে রেখেছে বিভূতির জন্য? হয়তো এমনই কোনো আশঙ্কা কখনো ঘাই মেরেছিল বিভূতির অবশিষ্ট চেতনায়। তাই একদিন কাক ভরে ঘুমন্ত স্ত্রীর পাশ থেকে চুপি সারে উঠে গিয়ে তিনতলার ছাদ থেকে ঝাঁপ মেরেই পালাতে চেয়েছিলেন কুলিশমারির হাত থেকে। সেদিন ভোরে জমিদার গিন্নির খাস পরিচারিকা সরলার আর্তচিৎকারে ঘুম ভেঙেছিল জমিদার বাড়ির সদস্যদের। ভোরবেলা স্নান সেরে পূজোর ফুল তুলতে গিয়ে সরলাই প্রথম দেখেছিল জমিদার বাড়ির বাঁধানো চাতালে পড়ে থাকা বিভূতির থেতলানো তালগোল পাকানো মৃতদেহ। কিন্তু আশ্চর্যের কথা, একটা ফোঁটা রক্ত কোথাও নেই। গায়ের তিন কাল গিয়ে এককালে থাকা বুড়ো বুড়িরা কিন্তু তেমনটা অবাক হয়নি। পুড়ে যাওয়া মৃতদেহে আবার রক্ত থাকে নাকি? খোলসটা চলে ফিরে বেড়ালেও ভেতরে ভেতরে তো কবেই পুড়ে খাক হয়ে গেছে জমিদার বাবু। বিভূতির মৃত্যুর সঙ্গে সঙ্গেই নাকি নিজে থেকেই ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিল কুলিশমারি। কারণ সেদিনই আপনা হতেই মরমড়িয়ে ভেঙে পড়েছিল ওই পুড়ে যাওয়া ডুমুর গাছ। বোমবার তখন ক্লাস সিক্স। পাড়ার বন্ধু রজত রাজুদার কাছ থেকেই বিভূতি নারায়ণের এই গল্প শুনেছিল বোম্বা। রজতের মামা বাড়ি মগরাহাট থেকেই নাকি এই গল্প আমদানি করে এনেছিল রজত। ব্যাপক রোমাঞ্চকর গল্প, তাতে কোনো সন্দেহ নেই। না গল্প তো না, ঘটনা, সত্যি ঘটনা। রজতের দাদুর বাবার নিজের চোখে দেখা আর নিজের কানে শোনা। সে যাই হোক, শুনে রীতিমতো শিহরিত হয়েছিল বারো তেরো বছরের বোম্বারা। তারপরে বেশ কিছুদিন এই গল্পটাই রসিয়ে রসিয়ে নিজের ক্লাসের বন্ধুদের বলেছিল বোম্বা। লক্ষ্য করেছিল বন্ধুদের মুখে চোখে ফুটে ওঠা রোমাঞ্চ। তারপর বড় হতে হতে একসময় ভুলেই গিয়েছিল গল্পটা। নাগালের মধ্যে চলে এসেছিল রোমাঞ্চের অন্য নানান উপাদান। আজও মনে পড়ত না গল্পটা যদি না জানলার বাইরে ওই আখাম্বা পোড়া গাছটা দাঁড়িয়ে থাকত। কি গাছ কে জানে? আজম্ম মফস্বলে বেড়ে উঠলেও বোম্বার গাছপালা নিয়ে কোনো আগ্রহ নেই, পাড়া গেঁয়ে জীবন নিয়েও কোনো আদিক্ষেতা নেই। নেহাত ঠেকায় পড়েই সমীরন্ধার জায়গা পেল না মাইরি। একে তো এমন গণ্ড গ্রাম, তার উপর এমন একটা বাজ পড়া গাছের সামনে এনেই তুলতে হল। যদিও কিছু করার নেই, লিলুয়ায় যে ঘাপলা বোম্বা পাকিয়ে এসেছে তার জন্য সমীরন্দাজে তাকে সুন্দরবনে পাঠিয়ে দেয়নি এই অনেক। এমনি ব্যবস্থা এখানে মন্দ নয়। তরুণ নামের একটা বছর ষোলো চেংড়া ছেলে ফিট করে রেখেছে সমীরন্দা। সেই সকাল সকাল পাড়ার মোড়ের দোকান থেকে কেটলি ভরে দুধের সরভাসা কড়া চা নিয়ে আসে, সঙ্গে নান খাটাই জাতীয় দুখান বিস্কুট আর ডিমের অমলেট। দুপুরে আর রাতে নিজের বাড়ি থেকেই ভাত ডাল আলু বেগুন ভাজা একটা পাঁচমেশালি ঘ্যাঁট সঙ্গে ট্যাল ট্যালে ডিম অথবা চারাপোনার ঝোল। ইতিমধ্যেই ছেলেটার সঙ্গে সেটিং করে নিয়েছে বোম্বা। মাঝে মাঝে রাতের দিকে মাল ঝালও জোগাড় করে দেবে বলেছে। কিন্তু এভাবে কতদিন? ভাবতে ভাবতেই উদাস চোখে আকাশের দিকে তাকাতে গেছিল বোম্বা। আর তখনই আবার চোখে পড়ল জানলার বাইরে রেল বাঁধ অবধি ছড়িয়ে থাকা পোড়ো জমির উপর কালো কুষ্ঠি ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা পোড়া গাছটা। দেখে নিজের গালেই ঠাসিয়ে দুখানা থাপ্পড় লাগাতে ইচ্ছে হল বোম্বার। আর ইচ্ছা হল ওই কৃষাণু ব্যাটার ছেলের গলায় নিজের বুট শুদ্ধ পা তুলে দিতে। কিন্তু ভাবনাই সার, ওই ক্ষমতা কোনোদিনই হবে না বোম্বার। একে তো কৃষাণু মালটা সমীরন্দার জিগরি দোস্ত, তার উপর বোম্বাকে হাতের কাছে পেলে ওই কৃষাণুই নিজের ওই জিম করা হাতি সুরের মতো হাতে বোম্বার গলা টিপে ধরবে। তখন খোদ সমীরন্দাও বাঁচাতে পারবে না বোম্বাকে। কলেজের বেড়া টপকানোর আগেই সমীরন্দার নেক নজরে পড়ে গিয়ে আহ্লাদে আটখানা হয়েছিল বুম্বা। তার মাস চারেক আগেই কলেজের সামনে খ্যাপা আর ওর চামচে কেতুকে মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়ায় এলাকায় বেশ খ্যাতি হয়েছিল বুম্বার। কিন্তু টেনশনও ছিল, খ্যাপার জামাইবাবু লালটু এলাকার বাইরে পেলেই বুম্বার লাশ ফেলে দেবে বলে শাসিয়ে রেখেছিল। এই অবস্থায় সমীরন্দার হিরে পান্না গোমেদ শোভিত ডান হাতখানা নিজের মাথায় পড়তে নিশ্চিন্ত হয়েছিল বুম্বা। সমীরন্দার সঙ্গে পাঙ্গা নেওয়ার ধক লালটু কেন? লালটুর কোনো বাবারও নেই। তিন পুরুষের বড়লোক ব্যবসায়ী বাড়ির ছেলে সমীরন্দা, তারপর লোকাল এমএলএর এক গ্লাসের পার্টনার, কোনা এক্সপ্রেসওয়ের ওপর সমীরন্দার যেই হোটেলটা চলে সেখানে মাঝে মধ্যেই পায়ের ধুলো দিয়ে থাকেন এমএলএ সাহেব। রাত ভোর চলে মদ মেয়ে ছেলে নিয়ে ঢালাও মোচ্ছব। বদলে সমীরন্দার ওই হোটেলের জুয়ার আড্ডা, চাল আর আটার বেআইনি ব্যবসা চলে তেল খাওয়া মেশিনের মতো। সপ্তাহখানেক আগেই সমীরন লিলুয়ার হাইরোডের ধারে বন্ধ কারখানায় ওকে ডেকে পাঠিয়েছিল, সেটা ওদের সেফ হাউস। সেখানেই প্রথম দেখেছিল কৃষানুকে। চেহারাতেই মালুম হচ্ছিল মালদার বাপের মালাইখোর ছেলে। টুকটুকে রং, প্রায় ছ ফুট লম্বা, চুলের এক পাশে ছোট অন্য পাশে বড় করে কাটা কেতার ছাঁট, কাঁধে ঘাড়ে হাতে কিলবিল করছে মাসল, সব মিলিয়ে একেবারে চোখ ভরে দেখার মতো দৃশ্য। একগাল হাসি হেসে সমীরন বলেছিল,
আরে বুম্বা, এগুনি তোর কথাই হচ্ছিল।
সামনে বসা কৃষানু যদিও বুম্বার দিকে ফিরেও তাকায়নি, এক মনে আঙুলের ফাঁকে ধরা কিং সাইজে এমন মন দিয়ে টান দিচ্ছিল যেন কোনো টাটকা তাজা প্রেমিকার ঠোঁটে চুমু মারছে।
শোন না, তোর জন্য একটা কাজ আছে বুঝলি, বাচ্চা ছেলে, কদিন এখানেই থাকবে, ওকেই একটু পাহারা দিয়ে রাখতে হবে আর কি।
শুনে খানিক থতমতই খেয়ে গিয়েছিল বুম্বা। এ আবার কি উৎপটাং আবদা, সে কি বাচ্চা সামলানোর মাসি নাকি?
এক কাজ কর, তুই বাড়িতে বলে দিন চারেকে জামা কাপড় গুটিয়ে নিয়ে চলে আয়, আজ সন্ধ্যে থেকেই তোর ডিউটি শুরু, ঠিক আছে?
যতই হাসি মুখে বলা কথা হোক না কেন, সমীরন্দার কথা মানেই হুকুম, মুখ বুঝে তামিল করাই কর্তব্য। তাই করেছিল বুম্বা, করেও চলেছিল শুধুমাত্র এক, না না, এক ঘন্টার গাফিলতির খেসারতি আজ দিতে হচ্ছে ওকে। সেদিনই সন্ধেবেলায় নিজের তল্পি তল্পা গুটিয়ে ফ্যাক্টরিতে ঢুকতেই গুপির সঙ্গে দেখা। এতক্ষণ বুম্বার জায়গায় ডিউটি করছিল গুপি, সেখানেই বিষয়টা খোলসা হল বুম্বার কাছে। কেস শুনে তো বুম্বা বিলকুল আউট, যদিও বুম্বার মন সিগনাল দিচ্ছিল ডাল মে কুছ কালা হ্যায়, কিন্তু সব শোনার পরে বুঝল পুরা ডালই কালা হ্যায়। একেবারে টপ কোয়ালিটির হারামি মাল ওই কৃষানু, ঢেমনাটা লোক লাগিয়ে নিজেই নিজের ভাগ্নেকে কিডন্যাপ করিয়ে এনে তুলেছে এখানে। আসলে এই কৃষানু মালটার নাকি গুণের শেষ নেই, তার উপর আবার নিজের আলাদা ব্যবসা করতে গিয়ে বাপের বহুত টাকা খসিয়েছে। ওদিকে কৃষানুর বাপ আবার মেয়ে আর নাতি অন্তপ্রাণ, জামাই নাকি হেব্বি শিক্ষিত লোক, বিদেশে থাকে, ওখানেই কোথাও একটা পড়ায় পড়ায়। তো এই কৃষানু নাকি এবার সমীরন্দার সঙ্গে বিজনেস করবে বলে বাপের কাছে টাকা চেয়েছিল, কিন্তু বুড়ো স্রেফ না করে দিয়েছে, তাই ভাগ্নেকে কিডন্যাপ করিয়ে বাপের থেকে টাকা খেঁচার ধান্দা।
এই গেছে না গোড়া থেকে এই সমীরন্দার মদত আছে,
গলা নামিয়ে বলল গুপি। গুপি আর বুম্বা ছাড়া ফ্যাক্টরিতে তখন কেউ নেই, তবুও এইসব কথা না আলোচনা করাই ভালো, আর করলেও এভাবে দেওয়ালের কান ফাঁকি দিয়ে করাই দস্তুর।
মানে ওর ভাগ্নে জানে যে?
আরে ধুর বালটা, আচ্ছা গাল তো তুই, আর বললাম না লোক লাগিয়ে তুলিয়েছে। শোন, এমনি কোনো চাপ নেই, তুই শুধু একটু নজর রাখিস, ঠিক আছে? নিজের কোণের ঘরে না একটা 5 লিটারের জলের ড্রাম আছে, বাচ্চাটা জল ফল লাগলে ওটা ভরে টরে দিস, আর খাবার দাবার যা আছে আজকে রাতে চলে যাবে। এইসব বড় লোকেদের বাচ্চা তো আবার কম খায়, আর তোর জন্য একটা ওই বিরিয়ানির প্যাকেট রাখা আছে, ঠিক আছে? ওই ওই ঘরে ঠান্ডা হওয়ার আগে মেরে দিস, আর মাইন্ড ইট, এই কদিন কিন্তু নো ঢুকু ঢুকু।
বলে নিজের একগাদা দাঁত কেলিয়ে দিয়ে কেটে পড়ল গুপি। গুপি যাওয়ার পরে লোহার পেঁচানো সিঁড়ি ভেঙে পায়ে পায়ে গিয়ে একবার উপরের ঘরে উঁকি দিয়ে ছেলেটাকে দেখে এসেছে বুম্বা। টিংটিংয়ে রোগা ফ্যাকাশে ফর্সা একটা 10-11 বছরের ছেলে মেঝের উপর দুহাতে হাঁটু জড়িয়ে বসে, সামনে দুটো চিপসের আর একটা পিৎজার বক্স পড়ে। বোঝাই যাচ্ছে ওইসব ছুঁয়েও দেখেনি ছেলেটা। জল অবশ্য খেয়েছে, কারণ পাশে রাখা 2 লিটারের জলের বোতলটা অনেকটা খালি। কেঁদে কেঁদে চোখ লাল, থেকে থেকেই হিক্কা টানছে। বুম্বাকে দেখেই ভয়ে আরো জড়ো সড়ো হয়ে গেল ছেলেটা। এই ঘরে কখনো ফ্যাক্টরির বড় বা মেজ কোনো বাবু বসতেন বোধ হয়। সঙ্গে লাগোয়া একটা বাথরুমও আছে। সব থেকে বড় কথা, ঘরখানা বেশ সাফ সূত্র করা হয়েছে। মেঝের ওপর একপাশে একটা তোষক পাতা, মাথার কাছে সদ্য কেনা একটা চকচকে টেবিল ফ্যান, এক কোণে একটা কচ্ছপ ধূপও জ্বলছে। তার মানে বেশ গুছিয়েই প্ল্যানটা করা হয়েছে। যাকে যে যা করার করুক, বোম্বা শুধু নিজের দায়িত্ব পালন করবে আর মাল্লু গুনে নেবে। একেবারে নিষ্ঠা ভরেই গোটা 2 দিন ধরে নিজের কর্তব্য করেছে বুম্বা। দিনের বেশিরভাগ সময়টাই দোতলার ওই ঘরের সামনের মাটিতে থেবড়ে বসে থাকত বুম্বা। একে ওকে তাকে ফোন করে মোবাইল ঘেঁটে সময় কাটাত, আর মাঝে মাঝে উঁকি মেরে ঘরের ভেতরের হালচাল বুঝে নিত। মানতে হবে বাচ্চাটা খুবই শান্ত আর বাধ্য। ওই 2 দিন 1 মিনিটের জন্য কোনো বেয়াদপি করেনি। হয় বিনবিন করে কাঁদত, না হয় উদাস হয়ে ঘরের পাল্লা ভাঙা জানলাটার দিকে তাকিয়ে, উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকত। ওই জানলাটার নিচে একটা খিঞ্চ ছিল বুম্বার। না, পাল্লা ভাঙা হলেও লোহার শিক বসানো ছিল জানলাটায়, আর মরচে পড়া হলেও সেই শিক ওই ফড়িংয়ের মতো ছেলের পক্ষে ভাঙা সম্ভব নয়। আর যদি ভেঙেও ফেলে তো যাবে কোথায়? এমনিতে দোতলা হলেও জানলাটা মাটি থেকে অনেকটাই উঁচুতে, নিচে প্রায় 3 ফুট চওড়া ফুট 6 গভীর ড্রেন, সেটাও আবার বন্ধ রয়েছে ভাঙা ইট সিমেন্টের চাঙড় রাজ্যের লোহা লকড়া দিয়ে, পড়লে আর দেখতে হবে না। তাছাড়া ওখানে দাঁড়িয়ে চেঁচালেও কারখানা জমি আর 1.5 মানুষ উঁচু বাউন্ডারি ওয়াল পেরিয়ে সেই ডাক কারোর কানে পৌঁছানো সম্ভব নয়। বুম্বার চিন্তা ছিল অন্য জায়গাটায়। বাচ্চাটা ওই মরচে পড়া শিখে মাথা ঠুকে ফাটিয়ে ফেললেই তো ভুল কেল, সেপটিক হয়ে যাবে, তখন তো সব হ্যাপা বুম্বাকেই সামলাতে হবে, ফেলে তো আর রেখে দেওয়া যাবে না। তবে বাচ্চাটা সেই সব চেষ্টা ফেষ্টা একেবারে করেনি, এমনকি একবারের জন্য হাত পা ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করেনি। মনে হয় না সেই সব করার জোরটুকু আর ওর মধ্যে বেঁচে আছে। বড়ই নির্জীব আর তার উপর ঠিকঠাক খাওয়া দাওয়াও তো করে না। যদিও আয়োজনে কোনো কমতি নেই, পিৎজা পাস্তা স্যান্ডউইচ ফ্রাইড রাইস চিলি চিকেন, গুপি রোজ 2 বেলা করে এসে বোম্বার আর ওই ছানাটার খাবার দিয়ে যেত। তখন একবার করে ঘরে ঢুকতে হতো। বুম্বাকে দেখলেই প্রথম প্রথম বাচ্চাটা শামুকের মতো গুটিয়ে যেত, পরে অবশ্য সেই ভয় কেটেছিল। তখন কেমন মায়া ভরা চোখে তাকিয়ে তাকিয়ে দেখত বুম্বাকে। এমনিতে বুম্বার চেহারাটা ভালোই, গুন্ডা মস্তানের মতো মোটেও নয়। হয়তো ওর মধ্যেই কোনো ভরসা খুঁজে পেতে চাইত বাচ্চাটা, কিন্তু বুম্বা কোনোদিনই পাত্তা দেয়নি। 2 দিনের মাথাতেই খাবার দিতে এসে গুপি একটা ভালো খবর দিল।
তোমার কোনো চাপ নেই রে মামা, বুড়ো দাদুর কাছে অলরেডি ফোন চলে গেছে। মালটা তো ফোনেই প্রায় পায়ে পড়ে যাচ্ছিল। কি বুঝিনিস, বুঝিয়ে যত টাকা লাগে দাও, কিন্তু আমার বাবুইকে আমার কাছে ফিরিয়ে দাও। এই চাপ খেয়ে যায়।
বাচ্চাটার নাম বাবুই, নিঘাত ডাক নাম, ঠিকই আছে, যেমন পাখির মতন চেহারা তেমনি নাম।
তাহলে কবে কবে ডেলিভারি দেবে এই মালকে?
এখন কি বে, আরো অন্তত 2 দিন খেলি ফেলি নি, নাহলে তো দাম উঠবে না, বুঝিস না নাকি?
হ্যাঁ, এখন আরো 2 দিন,
এখনো কম করে আরো 2 দিন বোম্বাকে এই পাহারাদারের কাজ চালিয়ে যেতে হবে। শুনেই বোম্বা ফিউজ হয়ে গিয়েছিল।
কেন রে মারা, বেশ ভালোই তো আছিস, কাজ নেই কম নেই, সারাদিন শুয়ে বসে কাটাচ্ছিস, 2 বেলা ভালো ভালো খাবার পেঁচাচ্ছিস, এমন আরামের কাজ পেলে আমি উদ্ধার হয়ে যেতাম। তো শালা এতেও কুরকুরি, হ্যাঁ সুখে থাকতে ভূতে কি লয় নাকি? এই শোন, চুপ মেরে পড়ে থাক। আসলে এই বাচ্চাটার একটা ছবি তুলে ওই সমীরণ দাকে হোয়াটসঅ্যাপ করে দিস তা।
সেদিনই ছেলেটা যখন খাবার দাবার নিয়ে খোঁটাখুঁটি করছিল, তখনই নিজের মোবাইলে খিচিক করে একটা ফটো তুলে নিয়েছিল বুম্বা। ছেলেটা আরো একবার বুম্বার দিকে তাকিয়েছিল নিজের মায়া ভরা চোখ নিয়ে। চোখের কোলে দু এক ফোঁটা জলও ছিল কি না এবারেও খেয়াল করেনি বুম্বা। সেদিন সকাল থেকেই বেশ গুমোট ছিল চারপাশ। শেষ দুপুরে হঠাৎ করে মেঘে ঢেকে গেছিল আকাশ। বিকেল টপকে সন্ধ্যা নেমে এসেছিল হড়বড়িয়ে, বৃষ্টি আসছে। আকাশের অবস্থা দেখেই দিন তিনেকের জমে থাকা তৃষ্ণা আচমকা ঘাই মেরেছিল বুম্বার গলায়। একটা ফোঁটা দারুর জন্য যেন আকুলি বিকুলি শুরু করেছিল বুম্বার প্রাণ পাখি।
কাছেই তো দোকান, টুক করে একটা পয়েন্ট নিয়ে এলেই তো ল্যাঠা ছুকে যায়। বৃষ্টি যেমন সেজে গুজে আসছে, তাতে তো গুপিয়ার রাতে আসতে পারবে বলে মনে হয় না। খাবার কিনতে তো যেতেই হবে, তখনই না হয়।
এদিক ওদিক ভেবে চিনতে সিদ্ধান্তটা নিয়েই ফেলেছিল বুম্বা। ফেরার পথে ছেলেটার জন্য একটা মশালা ধোসাও নিয়ে এসেছিল। সব সেরে কারখানায় ঢুকতে ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল।
বাড়ি যাব।
সেদিন প্রথমবার বুম্বার সঙ্গে কথা বলেছিল ছেলেটা। খানিক অবাকই হয়েছিল বুম্বা। অবাক হওয়ার অবশ্য আরো একটা কারণ ছিল। ঘরে ঢোকার সময় বুম্বা দেখেছিল দেওয়ালের কোণ ঘেঁষে দু হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে বসেছিল ছেলেটা। কাঁপছিল অল্প অল্প।
ওর কি শীত করছে নাকি? করতেই পারে, পাল্লা ভাঙা জানলা দিয়ে জলো হাওয়া আর বৃষ্টির ছাট আসছে তো।
টেবিল ফ্যানটা বন্ধ করে এদিক ওদিক তাকাচ্ছিল বুম্বা। ছেলেটার গায়ে জড়ানোর মতো কিছু একটা যদি পাওয়া যায়। তখনই বুম্বাকে অবাক করে বলে উঠেছিল বছর দশ এগারোর বাচ্চা ছেলেটা,
প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো না গো কাকু।
উত্তর দেওয়ার সুযোগ পায়নি বুম্বা। তার আগেই ফোন বেজে উঠেছিল, বুম্বার দাদা বুলটনের ফোন। এমনিতে নিজের দাদার সঙ্গে বিন্দুমাত্র বনিবনা নেই বুম্বার। বাড়িতে থাকলে সারাদিনে একটা কথাও হয় না। হঠাৎ উজিয়ে ফোন যখন করেছে, তখন ব্যাপারটা সিরিয়াস। ঘর থেকে বেরিয়ে দ্রুত হাতে দরজা লাগিয়ে ফোনটা কানে ঠেকাল বুম্বা।
এই জানুয়ারির বাচ্চা, তিন দিন ধরে কোথায় ঢুকে বসে আছিস? হ্যাঁ বাড়িতে যে দুটো বুড়ো বুড়ি আছে তাদের সব দায় কি আমার একার? বল দেখিনি
কেন কি হয়েছে।
কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তাই তো, তোর একটা ছোট ভাই হয়েছে রে হারান চাতা। বাবাকে এ মাসে হাসপাতালে কে নিয়ে যাবে বল দেখিনি? তোর শ্বশুর।
কেন রে, তোর বউয়ের তো চারটে বাপ, তার একটাকে পাঠিয়ে দে না। কাজে আছি, কাজ না মিটলে বাড়ি যেতে পারবো না, ব্যাস।
তো এই কাজ তুই নিজের পুনায় গুঁজে রাখ, বুঝলি? পুনায় গুঁজে রাখ। করিস তো ওই সবিরণের চামচাগেরি, তা নিয়ে আবার এত পুটানি মারানো কিসের? হ্যাঁ বল দেখিনি কিসের পুটানি?
ব্যাস করি, তোর বাবার কি, তোর মতো নিজের বউকে বেঁচে তো দোকান খুলে বসিনি।
আরো বেশ খানিক্ষণ এইভাবেই কথা চলল দুই ভাইয়ের। তেরে ফুঁড়ে বাইরে বেরিয়ে এলো দুজনেরই নোংরা দাঁত নোখ। কথার তোড়ে দুজনেই দুজনের দিকে উগড়ে দিল রাজ্যের বিষ। ফোন কেটে কিছুক্ষণ ভোম হয়ে বসে রইল বুম্বা। তার মাথার ভেতরেও তখন চাপা স্বরে গর্জে উঠছে মেঘ, চিড়িক চিড়িক করে ঘিলুর ভেতর আঁচড় কাটছে রাগের বিদ্যুৎ। খুলি ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে প্রতিশোধের ঘূর্ণিঝড়। চট করে পাইটে ছিপি খুলে বড় করে এক চুমুক নিট মেরে নিল বুম্বা।
কাজটা ভালোয় ভালোয় মিটলে
শুয়ে বাচ্চাটাকে আচ্ছা মতো সাইজ করতে হবে, দাদা ফাদা মেনে আর বেশিদিন চলবে না। মজা ভেঙে কয়েক মাস হাসপাতালে ফেলে রাখলেই আপসে সুতরে যাবে হারামিটা, তার নিজের বউকে সামলাতে পারে না। বউটাকেও ছাড়বো না সালা, চুলের মুঠি ধরে আচ্ছাছে ঠ্যামনা মাগিয়ে। আসল কলকাঠিতে ওই ঢালানি মেয়ে ছেলেটাই নাড়ে।
এ সমস্ত সাত পাঁচ ভাবতে ভাবতেই গ্লাসে পরের পেগটা বানিয়ে নিল বোম্বা। গ্লাসের তরল আগুন মাথার আগুনের সঙ্গে ভালোই টক্কর নিচ্ছে।
সুবলদা, বৌদির নতুন নাগর যার ব্যবসার ছিটে ফোটা কুড়িয়ে দাদার এত লীলা, মালটাকেও একটু করকে দিতে হবে। দাদাকে যেন রাত্রি মেরে।
আবার একটা ফোন, একটা ভালো প্ল্যান ভাবছিল মাঝপথে আবার বাধার। একটা চোখা খিস্তি উগড়ে দিয়েই ফোনটা হাতে নিল বোম্বা। সমীরন্দার ফোন।
হ্যাঁ দাদা বলো।
ওই বাচ্চাটা কি করছে রে?
এই তো একটু আগেই দেখে এলাম। আসলে গুপি আজ আসেনি তো, আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে ওই একটা মশলা ধোসা কিনে নিয়ে এলাম। বাচ্চা ছেলে সারা রাত না খেয়ে তো আর।
ঠিক আছে ঠিক আছে, যেটা বলছি ভালো করে শোন। বাচ্চাটার একটা অসুখ আছে বুঝলি, ও বাজ পড়লে খুব ভয় পায়। এর আগে অনেকবার শরীর খারাপ হয়ে গেছিল, ডাক্তার ফাক্তারও দেখাচ্ছে এর জন্য। তুই ছেলেটাকে আজ রাতে একা রাখিস না বুঝলি, ওর সঙ্গে ওই ঘরেই থাকিস। বলা তো যায় না ভয় ভয় পেয়ে যদি।
লে হালুয়া, এই আবার কি উঠকো বিপদ!
মনে মনে ভাবলেও মুখে কিছু উচ্চারণ করার সাহস হলো না বোম্বার। আরে একটা তো রাত, তুই ছেলেটার পাশে শুয়ে কাটিয়ে দে তো, ঠিক আছে?
হ্যাঁ দাদা ঠিক আছে, একদম অসুবিধা নেই। সালা এবার ওই ছেলেকে কোলে করে দুধ খাইয়ে ঘুম পাড়াতে হবে। কি আর বড় লোকের নাকা চৈতন্য, নাতি বাজ পড়লে ভয় পায়। আরে বাবা, বাজের আওয়াজে ছেলে বুড়ো সবাই একটু চমকে যায়। মা তো এই বুড়ো বয়সে চোখ বুঝে কানে আঙুল পুড়ে দেয়, এই জন্য আবার ডাক্তার দেখায় বাজ।
অন্যান্য ছেলে বুড়ো বা নিজের মায়ের বাজ পড়লে চমকে ওঠার, অ্যাস্ট্রোফোবিয়ায় ভোগা বুবাইয়ের বজ্রপাতে আতঙ্কটা যে এক বিষয় নয় সেটা বোম্বা ঠিক ঠাহর করতে পারেনি। কাজেই বুবাইয়ের খেয়াল রাখার চক্করে নিজেকে আর ব্যতিব্যস্ত করেনি, বরং নেশাটা একটু গাঢ় হতেই পূজাকে কল করেছিল বোম্বা। বৃষ্টির রাত, পেটে মাল, বোম্বার একটু দুষ্টুমি পেয়েছিল, আর পূজা আবার এইসব দুষ্টুমিতে দিব্যি আশকারা দেয়। শুধু মাঝে মধ্যে একটু খরচাপাতি করতে হয় এই যা, তা খরচ করতে বোম্বার কোনো আপত্তি নেই, একদিন না একদিন সব ঠিক উসুল করে নেবে। বৃষ্টি বাড়ছে, নেশা চড়ছে, জমছে খুনসুটি, সব মিলিয়ে বেশ মাখো মাখো ব্যাপার। তারপর সব মিটলে একখানা জমাট ঘুম, ধাপে ধাপে ব্যাপারটা যথারীতি সেদিকেই গড়াল। আর এর মধ্যেই যে কতবার আকাশ ফাটানো আওয়াজে আঁতকে উঠল পৃথিবী, কতবার যে রাতের অন্ধকার ফালা ফালা করে ছুটে গেল হঠাৎ আলোর ঝলকানি, কতক্ষণ ধরে একটা দুর্বল গলার ডাক গুমরে মরল ঘরের ভেতর, কখন যে শ্বাসবায়ু ওভাবে ধুঁকতে ধুঁকতে দুটো দুর্বল হাত বন্ধ দরজার গায়ে মাথা কুটতে কুটতে থেমে গেল এক সময়, তার খবর আর এসে পৌঁছাল না বোম্বার কাছে। তারপর যখন আকাশ জোড়া এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল বন্ধ কারখানার চার দেয়াল, তখনই ঘুম ভেঙে ধরফড়িয়ে উঠল বোম্বা। কশ্মিন কালেও এমন বিকট বাজের শব্দ সে শোনেনি। ওই আওয়াজ যেন এক ধাক্কায় গোটা পৃথিবীকে ছিটকে দিতে চাইছিল নিজের কক্ষপথ থেকে। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে যখন বোম্বা বড় লোকের আদরের ভীতু নাতিটার খবর নিতে ঘরের দরজা খুলে উঁকি মারল, তখন অনেক দেরি হয়ে গেছে। খবর পেয়ে সেই রাতেই নিজের ডান বাম হাতকে সঙ্গে নিয়ে ছুটে এসেছিল সমীরণ। সমীরণকে দেখেই হাউমাউ করে পায়ে পড়ে কেঁদেছিল বুম্বা। প্রথমেই সমীরণ বুম্বাকে কলার ধরে তুলে একখানা জবরদস্ত থাপকি মেরে ছুঁড়ে ফেলেছিল মেঝের উপর, তারপর পেটে সপাট একখান লাথি, তারপর আর একটা, আবার আর একটা, সঙ্গে চলেছিল অবিশ্রান্ত খিস্তি খামারি। অমন উদমা কেলানি খেতে খেতেও হিসেব কষে চলেছিল বুম্বা। এখানেই কি শেষ, নাকি এরপরে বুম্বাকে কৃষাণুর হাতে তুলে দেবে সমীরণ? তাহলে তো এই যাত্রায় আর তাকে কেউ বাঁচাতে পারবে না, স্রেফ হাওয়া করে দেবে এই দুনিয়া থেকে। বুম্বার নাক মুখ ফাটিয়ে রক্তারক্তির পর হাঁপাতে হাঁপাতে বলেছিল সমীরণ, শোন শুয়োরের বাচ্চা, তোকেই এই লাশের ঠিকানা লাগাতে হবে এক্ষুনি। আজ রাতের মধ্যেই নিজের হাগা সাফ করে এখান থেকে কাল্টি মার। একবার যদি কৃষাণুর হাতে পড়িস না, ওর সাথে জ্যান্ত পুঁতে ফেলবে। গোপি আর সুখেনের সঙ্গে হাত লাগিয়ে সেই রাতেই কারখানার জমিতে ছেলেটাকে পুঁতে ফেলেছিল বুম্বা। ততক্ষণে সমীরণের মাথাও খানিক ঠান্ডা হয়েছে, এদিক ওদিক দু একটা ফোনাফুনিও সেরে ফেলেছে। কাক ভরেই হাতে কিছু টাকা পয়সা দিয়ে বুম্বাকে পাঠিয়ে দিয়েছে মেদিনীপুর বর্ডারের এই গণ্ডগ্রামে। কতদিনের জন্য তা জানা নেই।
তুমি মারা খুন করে এখানে এসে ঘাটটি মেরে রয়েছ সেটা বলনি তো?
তরুণের জড়ানো গলার প্রশ্ন শুনেই ধক করে উঠল বুম্বার বুকের ভেতর। মানেটা কি? তাহলে কি লিলুয়ায় এমনটা রটেছে নাকি? তাকে খুনের দায়ে ফাঁসিয়ে হাত ধুয়ে ফেলতে চাইছে সমীরণ আর কৃষাণু?
কোথেকে শুনিস এসব আলফাল কথা? ওটা কোনো খুন ফুন না, জাস্ট অ্যাক্সিডেন্ট।
যতই গরম নিয়ে বলার চেষ্টা করুক না কেন, নিজের কানেই নিজের গলাটা কেমন ঠান্ডা ঠেকল বুম্বার। মুখের কাছে তুলে ধরা গ্লাসটা আবার নামিয়ে রেখে বলল বুম্বা,
সে তুমি যাই বলো মামা, বাচ্চাটা কিন্তু তোমার জন্যই টসকে গেল।
এ তোর ওই বালের কথা রাখতো, ওর নিজের মামা আর সমীরণ ওই দুই হারামির বাচ্চা মিলিয়ে সব প্ল্যান করেছিল। ওই যদি বাজ পড়ার আওয়াজ শুনে কেউ পটকে যায়, তার দায় আমার।
এই যুক্তি তরুণের মনে ধরল কিনা কে জানে। এক ঢুকে গ্লাসের সব মালটুকু মেরে মাথা নিচু করে বসেই রইল।
কি বে অন ঘাপটি মেরে বসে রইলি কেন? পেগটা বানা না মা।
তরুণ পেগ বানালো বটে, কিন্তু শুধু বুম্বার জন্যই। নিজের সামনে রাখা প্লাস্টিকের গ্লাসটা হাতের মুঠোয় মুছড়ে ধরে বিড়িতে শেষ টানখানা দিয়েই নিজেকে গুটিয়ে তুলল আসর থেকে।
আমি এখন কাটলাম গো, বাকি বোতলটা তুমি মেরে দাও, আমার আর পোষাচ্ছে না।
কেন বে, বাচ্চাটা কথা শুনে সেন্টি হয়ে গেলি?
কোনো উত্তর না দিয়ে দরজার দিকে এগিয়ে গেল তরুণ। দরজার পাল্লা খুলে একবার বুম্বার দিকে তাকিয়ে বলল,
ওই বয়সে একটা ভাগ্নে আমারও আছে গো, ছেলেটাকে পেলে আমার দিদিটা পালিয়েছে জামাইবাবুর এক বন্ধুর সাথে, তাই জন্যই তো জামাইবাবু আর আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। তুমি কিন্তু পারতে ছেলেটাকে বাঁচাতে।
ফোঁত করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তরুণের নাক থেকে।
তুই বুঝছিস না কেন ভাই, আমার ছেলেটা যদি পালাতে গিয়ে কোনোভাবে বাজ পড়ে মরতো, তাহলে সে দা অবশ্যই আমি ঘাড়ে নিতাম, কিন্তু ওভাবে মরেনি তো। কি সব মা বালে অসুখে ভুগছিল, ডাক্তার দেখাচ্ছিল, জাস্ট বাজে ওরকম ভয় খেয়ে কেউ।
বলতে বলতেই বাকি কথাটুকু গিলে নিল বুম্বা। পুড়ে হোক বা ভয় পেয়ে, কারণ তো একটাই, বজ্রপাত।
আমি কাল সকালে আসব, যেমন আসি। চললাম গো কাকা।
যাক, জাহান্নামে যাক। বুম্বা মরছে নিজের জ্বালায়, এদিকে এ আবার নীতি কথার কীর্তন মারাতে এসেছে। একদিকে বরং ভালোই হলো, মালটা নেশা চড়ে গেছে, যতক্ষণ থাকতো ততক্ষণ এইসব উৎপটাং বাতিলা মেরে মাথা চাটত বুম্বার। বুম্বা বাকি বোতলটা একা একাই শেষ করবে, হয়তো শেষ করেও ফেলতো যদি না দুম করে লোডশেডিং হতো। কোনো মানে হয়, তাদের ওদিকে লোডশেডিং প্রায় হয় না বললেই চলে। আর এইসব অজ পাড়াগাঁয়ে এখনো এইসব জল রয়ে গেছে, তার উপর বৃষ্টি হলে তো। হাত বাড়িয়ে পাশে রাখা বেসিক হ্যান্ডসেটের ফ্ল্যাশ লাইট অন করল বুম্বা। নিজের সাধের ফোনখানা সেদিনই সমীরণদা চোখের সামনে আছড়ে ভেঙে ফেলেছে। এখানে এসে ওঠার পর তরুণ নিজের নামে একটা সিম কার্ড তুলে দিয়েছে, সঙ্গে জোগাড় করে দিয়েছে এই প্রায় বাতিল হ্যান্ডসেটটা। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোতেই গ্লাসে পড়ে থাকা মালটুকু শেষ করল বুম্বা। গরম লাগছে বেশ। কাল তেমন বলার মতো বৃষ্টি হয়নি, আজ সকাল থেকেই চারপাশ গুমোট মেরে আছে, প্যাচপ্যাচে গরম চেপে বসেছে। মশার উৎপাত এড়াতে বিকেল হলেই ঘরে জানলাগুলো বন্ধ করে দেয় মুম্বা, কিন্তু এখন খুলতেই হবে, এই ভ্যাবসা গরম আর নেওয়া যাচ্ছে না। জানলা খুলতেই সন্ধেবেলার আবছা আলোয় ছোপানো মেঘে ঢাকা ঘষা কাঁচের মতো আকাশ আর তার সামনে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা পোড়া গাছটা দেখে ভেতর ভেতর থমকে গেল। একটা অহেতুক শিরশিরানি ছড়িয়ে গেল ঘাড়ের নিচ দিয়ে, কেমন চোরা একটা অস্বস্তি যেন গুড়ি মেরে তলপেট থেকে এগিয়ে আসছে বুকের দিকে। জানলাটা বন্ধ করে দেবে? না, কোন ছোটবেলায় শোনা একটা গল্পকে, হ্যাঁ গল্প, যতই সত্যি ঘটনা বলে চালানো হোক না কেন, ওই ঢপের গল্পকে কোনোভাবেই নিজের ঘাড়ে চেপে বসতে দেবে না বুম্বা। জানলা খোলাই থাকবে আর মদ খেতে খেতে সেও ঠায় তাকিয়ে থাকবে ওই খোলা জানলার বাইরে, আর তাছাড়া এত ভয় খাওয়ার আছেটাই বা কি। কোঁত করে ক্লাসে বড় করে চুমুক মেরে একটা বিড়ি ধরিয়ে ফেলল বুম্বা।
তরুণ হারামিটাই মাথায় এসে আলফাল চিন্তা ঢুকিয়ে গেল।
একলা ঘরে বসে বেশ জোরে জোরেই তরুণের উদ্দেশ্যে কিছু বাছা বাছা খিস্তি উগড়ে দিয়ে নিজের মেজাজ খানিক ঠান্ডা করার চেষ্টা করল বুম্বা। শুধু একা তরুণ কেন, ওই সমীরণের জন্যই তো বুম্বার আজ এই হালাত। সুতরাং সমীরণের উদ্দেশ্যেও বর্ষিত হল কিছু আগুন ঝরা শব্দ।
গুড মর্নিং বেটা মা,
তারপর একে একে কৃষাণু, বুম্বার দাদা, বৌদি, সুবল সবাই একে একে লাইন দিয়ে দাঁড়ালো বুম্বার গালাগালি টার্গেট হয়ে। আর ওই বাবুই, ওই বাদ যায় কেন, ওকেই তো সবার আগে খিস্তি করা উচিত। একটা রোগা পটকা বড় লোকের আতু কাতু বাচ্চা, পুরো ভীতু ডিম, বেকার অসুখ বিসুখ বাঁধিয়ে বুম্বাকে ফাঁসিয়ে দিয়ে গেল। হার্টের কোনো ড্যামেজ ফ্যামেজ ছিল কিনা কে জানে, শালা বাজের আওয়াজ শুনেই পটকে গেল আর তাতে দোষ হলো বুম্বার। কিন্তু বাবুইয়ের মুখটা ঠিক ঠিক মনে করতে পারছে না বুম্বা। না না, একেবারেই যে মনে করতে পারছে না তা নয়, শুধু মনে করতে গেলেই ছেলেটার দুচোখ বোঝা মরা চেহারাটা ভেসে উঠছে চোখের সামনে। ওইভাবে কাউকে খিস্তি দিয়ে সুখ আছে নাকি? বুম্বা আসলে চাইছিল বুবাইয়ের ওই ভীতু ভীতু মুখ, ওর মায়া ভরা চোখ দুটো মনে করার। অনেক চেষ্টা করল বুম্বা জ্যান্ত বাবুইয়ের মুখ মনে করার, কিন্তু মুখটা আসি আসি করেও আসছে না। তবে এত সহজে হাল ছাড়ার মাল বুম্বা নয়। চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রেখে নানাভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকল। আসলে মুশকিলটা হল, ছেলেটার সঙ্গে তো তেমন করে কথাবার্তাই হয়নি বুম্বার, হলে হয়তো ব্যাপারটা আর এতটা কঠিন ঠেকত না। ছেলেটা তো সারাক্ষণ হয় বিন বিন করে কাঁদত, নয় জড় সড় হয়ে বসে থাকত, কিন্তু একেবারে কোনো কথাই কি হয়নি? হয়েছে তো, হালকা হালকা মনে পড়ছে বুম্বার, এই তো শেষ দিন, কি যেন বলছিল, হ্যাঁ মনে পড়েছে,
প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো না গো কাকু।
ওই তো দিব্যি মনে পড়ছে, পরিষ্কার দেখতে পাচ্ছে ওর মুখখানা, কিন্তু ছেলেটার চোখ দুটো, চোখ দুটো এমন জ্বলছে কেন? আচমকা বাজ পড়ার শব্দে চমকে উঠল বুম্বা। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এতক্ষণ খেয়ালই করেনি বুম্বা। জানলার বাইরে পোড়ো গাছটা ভিজতে ভিজতে হালকা দুলছে হাওয়ায়। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে ঘরের ভেতর, শোয়ার তক্তপোষ। এরপরেও থম মেরে মেঝের উপর বসে রইল বুম্বা। বাবুইয়ের চোখ দুটো, কিন্তু চোখ খোলার পরেও যেন ওই চোখ দুটো পরিষ্কার দেখতে পাচ্ছে বোম্বা। হ্যাঁ ওই তো, তক্তপোষের নিচ থেকে উঁকি দিচ্ছে এক চোড়া জ্বলন্ত চোখ। না না, তক্তপোষের নিচে তো নয়, ওই তো ঘরের ওই কোনায় চলছে চোখ দুটো, নাকি এই কোনায়?
বারো হাতের বাচ্চা, বোতল ভেঙে আমার তো চোখ কেড়ে দেবো।
এতক্ষণে বুবাইয়ের জন্য জমিয়ে রাখা সমস্ত অকথা কুকথা ভস ভসিয়ে বেরিয়ে এলো বোম্বার মুখ দিয়ে। স্বাভাবিক, ছেলেটা অমন পট করে না মরলে কি আজ বোম্বার এই দশা হয়? ফকাছে বোম্বার ওকে খিস্তি করা। হকি আদায় করছে বোম্বা, আরো করবে, যতক্ষণ মুখে দম আছে মুখে জোর আছে ততক্ষণ করবে, করেই যাবে। কিন্তু একটা কালো পর্দা বারবার চোখের সামনে দুলে চলেছে বোম্বার। শুকিয়ে কাঠ হয়ে আসছে গলা, চাপ ধরছে বুকে, কিন্তু এখনই থামলে তো চলবে না, এত অল্পে যে আশ মিটবে না। গলা চিড়ে মুখ দিয়ে রক্ত উঠে আসার আগে অবধি এভাবেই চালিয়ে যাবে বোম্বা। কিন্তু তার আগেই ওই দুলতে থাকা কালো পর্দা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল বোম্বাকে।
আমি বাড়ি যাব, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো না গো কাকু।
কোন গভীর সুরঙ্গ থেকে যেন একটা 10-11 বছরের বাচ্চা ছেলের মিহি গলার আওয়াজ মাথার ভেতর কড়া নেড়ে চলেছে বোম্বার। সেই আওয়াজে চোখ মেলল বোম্বা, ধীরে ধীরে ঠাহর করার চেষ্টা করল সেই ডাকের উৎস। বাইরে বৃষ্টি থেমেছে, বোবায় পাওয়া থমথমে রাতের শরীর থেকে ঝরে পড়ছে জল আর ভেজা হাওয়ার ফিসফিস, আর সেই রাতের হাওয়ায় পাক খেয়ে মরছে একটা অল্প চেনা স্বর। নিজের ভারী শরীর টেনে তুলে জানলার কাছে নিয়ে এলো বোম্বা। হ্যাঁ ওই তো, রেল বাঁধের আগে ছড়ানো জঙ্গলে জমির ওপর দাঁড়িয়ে থাকা পোড়ো গাছটার মাথা থেকেই ভেসে আসছে ওই ডাক। আর ওখানেই এখনো জ্বলছে সেই চোখ দুখানা। পুলিশ মারি। সকাল থেকেই মেজাজ বেতালে বাজছে তরুণের। কাল বোম্বার ওখান থেকে বেশ মানসিক চাপ নিয়েই বেরিয়েছিল, তার উপর হয়তো নেশার ঝোঁকে দু কথা বেশি বলে ফেলেছিল বোম্বাকে। তাছাড়া রাতে ঘুমটাও হয়নি ঠিকঠাক, শেষ রাতে আবার ঝেঁপে বৃষ্টি নেমেছিল, সঙ্গে কান ফাটানো বজ্রপাত আর ঝোড়ো হাওয়া। গোয়াল ঘরে গরুগুলো ভয় ভয় পেয়ে তারস্বরে চিৎকার জুড়েছিল। আজ তাই বেরোতে একটু দেরিই হয়ে গেল। পিছল খোয়া বাঁধানো রাস্তায় তাড়াতাড়ি পা চালানো মুশকিল। হাঁটতে হাঁটতে বোম্বার মোবাইলে ফোন লাগালো তরুণ। বেজে বেজে কেটে গেল।
এখনো ঘুমাচ্ছে নাকি? হবে হয়তো, সে যাও কি, আজই রবিদাকে ফোন লাগাতে হবে, এই সমস্ত ঢ্যামলা লোকজনের দেখাশোনার দায়িত্ব সে আর নিতে পারবে না।
ভাবতে ভাবতেই বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেল তরুণ।
রাতে কি দরজাটা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিল নাকি? যত সব মাতাল চাতাল লোকজন। বোম্বাদা, ও বোম্বাদা, বোম্বাদা!
ডাকতে ডাকতেই খোলা দরজা পেরিয়ে ভেতরে ঢুকল তরুণ।
ও কি, মালটা ওভাবে জানলার সামনে দাঁড়িয়ে আছে কেন? আবার কি সব বিড়বিড় করে চলেছে?
বোম্বাকে ওভাবে দেখে কিছুটা ঘাবড়েই গেল তরুণ। পায়ে পায়ে খানিক এগিয়ে যেতেই বুঝল কোথাও একটা বিরাট গণ্ডগোল ঘটে গেছে। বোম্বা রুষ্কো খুষ্কো চুল, লাল টকটকে চোখ, ঠোঁটের কষ দিয়ে বেরিয়ে আসা লালা সবকিছু ইঙ্গিত করছে কোন সাংঘাতিক সর্বনাশের।
ভূমদা, আর কি হলো কি তোমার, অমন করছো কেন? ও ভূমদা,
সাহস করে আরো কয়েক কদম এগিয়ে যেতেই তরুণ বুঝল নিছক বিড়বিড়ানি নয়। জড়ানো কণ্ঠে অস্পষ্ট উচ্চারণে বুম্বার মুখ দিয়ে বানের জলের মতো বেরিয়ে আসছে নির্ভেজাল গালাগাল, কোনো এক বাবুইয়ের উদ্দেশ্যে। বুম্বাকে নিয়ে ব্যস্ত থাকায় তরুণ খেয়াল করল না জানলার বাইরে পোড়ো জমির ওপর গত বর্ষায় বাজে পোড়া ডালিম গাছটা কেমন মুখ থুবড়ে পড়ে আছে।
পুরনো লোককথায় যে ফিরে এসে বারবার হিসেব মেলাবে তার মানে নেই। নিজের প্রয়োজনের সময় উপকথার নতুন শিকার ও নতুন শিকারীর জন্ম দেয়। আজ গল্প পাঠেছিল সায়ক আমান, বিভিন্ন চরিত্রে সায়ক, কৌশিক, বুবাই, নীল, শিশু শিল্পী ঋদ্ধিশ এবং আমি তমাল। স্ক্রিপ্টিং করেছে শালিনী, শব্দগ্রহণে মধুরিমা এবং আবহ নির্মাণে সায়ন। গল্পটি আমরা নিয়েছি স্মেল অফ বুকস পাবলিকেশন থেকে প্রকাশিত অভিষেক টিটো চৌধুরীর একক গল্প সংকলন অসুখ বেলা থেকে। সকলে ভালো থাকবেন।